রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব। হামদে বারী তাআলা আর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। পাশাপাশি আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ চায় যে টপিক নিয়ে আলোচনা করব তা আপনাদেরকে জানাবো। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, কী বিষয় নিয়ে আলোচনা করব আর কোন বিষয় নিয়েছি আজকে আপনাদের সামনে কথা বলার জন্য, তাও শেয়ার করব আপনাদের সাথে, জানাবো আপনাদেরকে, বলবো। চলুন এর আগে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ, قَالُوا إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ, لَئِن لَّمْ تَنْتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ, قَالُوا طَائِرُكُمْ مَعَكُمْ, أَإِن ذُكِّرْتُمْ, بَلْ أَنتُمْ قَوْمٌ مُسْرِفُونَ, وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى, قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ, اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ, وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ, أَأَتَّخِذُ مِنْ دُونِهِ آلِهَةً إِنْ يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنقِذُونَ, إِنِّي إِذًا لَّفِي ضَلَالٍ مُبِينٍ, إِنِّي آمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونِ, قيل ادخل الجنة, قال يا ليت قومي يعلمون, بما غفر لي ربي وجعلني من المكرمين, وما أنزلنا على قومه من بعده من جند من السماء إلا صيحة واحدة فإذا هم خامدون, صدق الله العظيم.
سبحان الله سبحان الله. চমৎকার কয়েকটি আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনলাম। এবং এর তর্জমাও কিন্তু কানজুল ইমান থেকে স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য কি ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে। আল্লাহ তাআলা কখনো কোরআনে পাকের মধ্যে সুসংবাদ দিয়েছেন মুমিনের জন্য, আবার গুনাহগারদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আবার নাফরমান যারা তাদেরকে আল্লাহ তাআলা আজাবের কথা বলেছেন কোরআনে পাকের মধ্যে। এই কোরআনে পাকের মধ্যে মুনাফিককেও সতর্ক করা হয়েছে। এই কোরআনে পাকে অমুসলিম কাফির যারা তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেন কেউ কে আমাদের ময়দানে বলতে না পারে মাওলা আমার কাছে তোমার সত্যের বাণী পৌঁছায়নি। সেই দিন এই কথা বলার মতো কোনো অপশন আল্লাহ তাআলা রাখবেন না, রাখেননি। কেননা কোরআনে পাকের মধ্যে প্রত্যেক ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, যে অমুসলিম ইমান আনেনি তাকেও বলা হয়েছে, আর যে ইমান আনার ভান করে মুনাফিকি করেছে তাকেও আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। আর যারা সাধারণ মুসলমান আছে কিন্তু গুনাহগার আছে, মুসলমান কিন্তু গুনাহগার, তাদেরকেও আল্লাহ তাআলা তওবার সুযোগ রেখেছেন, তওবা করার কথা বলেছেন, তওবার ফজিলত কোরআনে পাকের মধ্যে এসেছে। তার পাশাপাশি মুমিন যারা, সেই মুমিনদেরকেও আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। তো এভাবে করেই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করেছেন, যেন কোনো ব্যক্তিকে আমাদের ময়দানে বলতে না পারে মাওলা তোমার হকের কথা, তোমার হকের বাণী আমি শুনিনি, আমার কাছে পৌঁছানো হয়নি। যেহেতু কোরআনে পাক আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইরশাদ করেছেন প্রত্যেক ব্যক্তির ব্যাপারেই, এই কোরআনে পাকের মধ্যে ইরশাদ রয়েছে, আয়াতে কারিমা রয়েছে, আপনি যে বিষয় খুঁজতে চান না কেন ওই বিষয়টাই কোরআনে পাকে আপনি পাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি চমৎকার একটি বিষয়, একজন মুমিন বান্দা হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের প্রত্যেককেই এই বিষয়টা মানা, মান্য করা এবং মেনে চলা, যদি চলতে পারি, যে বিষয়ের গুরুত্ব আজকে আলোচনা করব আমরা, এই বিষয়ের গুরুত্বটা যদি আমরা জানতে পারি বা জানি, তবে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা, একটু আগেই যে কোরআন সম্পর্কে আমি কথাগুলো বলেছি, কোরআনে পাকে প্রত্যেক ব্যক্তির ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া রয়েছে, সে যেই হোক না কেন, ইমানদার হোক বা না হোক, মুসলমান হোক বা অমুসলিম হোক, প্রত্যেকের ব্যাপারে বলা হয়েছে তুমি যদি ইমান না আনো তোমার জন্য এই শাস্তি, আর তুমি ইমান আনার পরেও যদি তুমি মুসলমান দাবি করার পরেও তোমার ভিতরে মুনাফিকাত থাকে তবে তোমার জন্য এই শাস্তি। আর যদি আজকের এই বিষয়ে কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শুনে বা সে আমল করতে পারে তবে তার জন্য কোরআনের যে সুসংবাদ রয়েছে জান্নাতের, এই সুসংবাদগুলো তবে তার জন্যই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কাজ অনুকরণ করা উম্মতের জন্য অপরিহার্য, আর সেই প্রত্যেকটা কাজকে দীন ইসলামের ভাষায় ধর্মের দিক থেকে যদি আমরা দেখি তো সেটাকে বলি সুন্নাতে রসুল। আমার নবী কীভাবে বসতেন, আমার নবী কীভাবে ঘুমাতেন, আমার নবী কীভাবে জাগ্রত হতেন, কীভাবে অজু করতেন, কীভাবে রাস্তায় চলতেন, কীভাবে কথা বলতেন, কীভাবে লেনদেন করতেন, কীভাবে পারিবারিক জীবনটাকে অতিবাহিত করেছেন, কীভাবে প্রতিবেশীর হক রক্ষা করেছেন, কীভাবে বড়দের সাথে কথা বলেছেন, কীভাবে ছোটদের সাথে কথা বলেছেন, কীভাবে শিশুদের সাথে কথা বলেছেন, অর্থাৎ আমার নবীর প্রত্যেকটা কাজ উম্মতের জন্য অনুসরণ অনুকরণীয়, আর এটাকে বলে সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের বিষয় নিয়েছি সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব। একজন ব্যক্তি জীবনে আমার রসুলের সুন্নাত কতটা গুরুত্ব এটা নিয়ে আলোচনা করব। যদি আপনি আমরা এই টপিকটাকেই আঁকড়ে ধরতে পারি যে সুন্নাতে রসুলের আমার জীবনে কতটা গুরুত্ব রয়েছে, আশা করা যায় ব্যক্তি জীবনটা উজ্জ্বল হয়ে যাবে, পারিবারিক জীবনটা সুন্দর হয়ে যাবে, আর রাষ্ট্রীয় ভাবমূর্তিটা পৃথিবীর কাছে অনেকটাই মানসম্মত হবে, আশা রাখা যায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সুন্নাতে রসুলের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে কামরুজ্জামান মাদানী ভাইও আছেন। আলোচনায় যাওয়ার পূর্বে চাচ্ছি একটি হামদে বাড়ি তালা শুনতে আজকের অনুষ্ঠানে, এরপরই না হয় আলোচনা শুনবো মোবালিক থেকে। যে আমাদেরকে একটি হামদে বাড়ি তালা শুনিয়ে দিন অনুষ্ঠানে। মাওলা
শক্তি এমন শক্তিমান
چلا میر جائے گا
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। রাশেদ মাদানী ভাইয়ের চমৎকার এক কালাম আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলে, আল্লাহ তাআলা কবুল করে নিক। নাত প্রোডাকশন যে ইউটিউব চ্যানেল আছে এখানেও অসংখ্য কালামগুলো পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারবেন এবং অতি সহজেই কালামগুলো আপনারা খুঁজে পাবেন। ইউটিউব চ্যানেল আছে নাত প্রোডাকশন, সেখান থেকে পেয়ে যাবেন। দর্শক, আলোচনার জন্য যে বিষয় নিয়েছি আজকে সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব। কামরুজ্জামান ভাই আছেন সাথে, তার থেকে আলোচনা শুরু করি, এরপরে ফজলে রাব্বিবের কাছে আসবো, এরপরে নাতে রসুলও শুনবো, আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবো। কামরুজ্জামান ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। হ্যাঁ, যদি কিছু আলোচনা শোনাতেন সুন্নতে রসুলের গুরুত্ব সম্পর্কে।
আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যদি আমরা কুরআন সুন্না, আচ্ছা কুরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী আর সুন্না কী? সুন্না হচ্ছে রাসুলের জীবনী বা রাসুলের আদর্শ, রাসুলের নিয়ম কানুন, রাসুলের আমল, এগুলো হচ্ছে সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত। একজন মুমিনের জন্য করণীয় হচ্ছে, মুমিন তো সেই হতে পারে যে যার মধ্যে সুন্নত বিদ্যমান থাকে, সুন্নাহ ছাড়া কেউ মুমিন হতে পারবে না। আর মুমিনরাই জান্নাতে যাবে, ইমানদাররা জান্নাতে যাবে। তো ইমানদারের নিদর্শন, মুমিনের নিদর্শন হচ্ছে তার মধ্যে সুন্নত থাকবে, সুন্নাহ থাকবে, রসুলের আদর্শ থাকবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন যে তোমরা অধিক প্রশ্ন করবে না, কেননা তোমাদের পূর্বে যারা উম্মত ছিল তারা ধ্বংস হয়েছে অধিক প্রশ্ন করার কারণে, আর নবীদের উপরে তারা একতেলাফ করার কারণে, নবীদের প্রতি বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। অতএব আমি তোমাদেরকে যা আদেশ দিই তোমরা তা পালন করো, আর যা তোমাদেরকে আমি বারণ করি তোমরা বিরত থাকো, মাস্তাত যতটুকু তোমাদের সামর্থ্য থাকে, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আমার আদেশকে পালন করো, আর যা থেকে বাধা প্রদান করি তা থেকে তোমরা বিরত থাকো। আচ্ছা, এই প্রসঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রসঙ্গে আল্লাহ পাক কুরআনের পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যে আমি তোমাদেরকে আল্লাহ রাসূল যা তোমাদেরকে আদেশ দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বাধা প্রদান করে তা থেকে বিরত থাকো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুম ব্যতীত কোনো কিছু বলেন না। রাসূল করিম যা কিছু বলেন আল্লাহ পাকের ক্ষমতা বলে, আল্লাহ পাকের হুকুমে ইরশাদ করেন। এটি কোরআনে পাকের আয়াতের কারিমা দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক কোরআনে পাকের ইরশাদ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কিছু বলে না, রাসূল এই নিজ থেকে কোনো কিছু কথা বলে না, কিন্তু বলে যা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহি আসে। আল্লাহ পাকের ওয়াহি শুনে মান্য করে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ইরশাদ করেন, অতএব তোমরা মা আতাকুম রাসূলু ফাকুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা পালন করো, হাবিবকে অনুসরণ করবে। তো হাবিবের অনুসরণের মধ্যেই তোমাদের মুক্তি রয়েছে, কল্যাণ রয়েছে।
সুবহানাল্লাহ।
আর রাসূলের আদর্শকে নিজের মাঝে ধারণ করার ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের আদর্শ হচ্ছে উত্তম।
উত্তম
রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ, আইডিয়াল। তোমরা যা কাকে ফলো করতে চাও আল্লাহ রাসূলকে ফলো করো, আল্লাহ রাসূলকে ফলো করা তোমাদের জন্য অপরিহার্য, আর আল্লাহ রাসূলকে ফলো করার মাধ্যমে তোমরা নাজাত পাবে। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত রাসূলের ফয়সালাকে তোমরা মেনে না নিবে। রাসূলের ফয়সালাকে, রাসূলের সুন্নতকে মেনে নেওয়া আমাদের জন্য অপরিহার্য কোরআনের পাকের আয়াতে কারিমা দ্বারা। আর সুন্নতকে অনুসরণ করার ব্যাপারে কোরআনের পাকে আল্লাহ পাকের সাথে করেন, যদি তোমরা কোনো বিষয় নিয়ে সন্দেহ পোষণ করো বা তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে দ্বিধাবোধ হয়ে সংশয় সৃষ্টি হয় অথবা তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় বা কোনো মত বিনিময়ে তোমরা নিতে পারছো না, ফয়সালা নিতে পারছো না, তখন তোমরা কী করবে? আল্লাহ পাক ইরশাদ করছেন ফারুদুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন তোমরা সেই বিষয়টাকে আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ রাসূলের ব্যাপারে কী ইরশাদ করেছেন তা তোমরা মান্য করো। তো উলামায়ে কেরাম বলেন এর মানা হচ্ছে ইলাল কিতাবি ওয়া সুন্নাতি, সুন্নত, কিতাব এবং সুন্নত, আর আল্লাহ রাসূলের জীবনের মধ্যে যা কিছু আছে তা তোমরা ফলো করো। যদি তোমরা কোনো বিষয়ে আটকে যাও, কোনো বিষয়ে তোমাদের মধ্যে সন্দেহ হয় বা তোমাদের বুঝে আসছে না, তখন তোমরা কী করো? রাসূলের আদর্শ অনুসরণ করো। রাসূলের আরো আদর্শের মধ্যে তোমাদের মধ্যে সেটা লুকায়িত রয়েছে। অপর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করে সে মূলত আল্লাহকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। অপর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, অর্থাৎ নিশ্চয় তুমি সরল পথ প্রদর্শন করো। অর্থাৎ একাধিক আয়াতে কারিমার মধ্যে যা কিছু আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্ণনা করেছেন এর একটি মাধ্যম এখানে হচ্ছে, একটি মূল বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের জীবনকে, আল্লাহ রাসূলের আদর্শকে নিজে ধারণ করা। একাধিক আয়াতে কারিমা, একাধিক হাদিসে ব্যক্ত হন আমি বলিনি, তো আমি তো কয়েকটি আয়াতে কারিমা বলেছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন রাসূলের প্রতি, আর রাসূল এই কোরআন নিয়ে এসেছে কি জন্য? উম্মতকে হেদায়ত দেওয়ার জন্য, উম্মতকে সংশোধন করার জন্য। আল্লাহ পাক ইরশাদ করেন না জালিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাব হচ্ছে মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়ত স্বরূপ। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নিয়ে, আর কি জন্য এসেছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে নাজাত দেওয়ার জন্য, তাদেরকে সংশোধন করার জন্য। আর এই সংশোধন করার একটি মাধ্যম হচ্ছে রাসূলের আদর্শ। আল্লাহ পাককে আমরা দেখিনি, আমরা আল্লাহ পাককে কখনো দেখিনি, রাসূল বলেছেন আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, তো রাসূলের কথায় আল্লাহকে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, এজন্য আল্লাহ পাকের হুকুম কীভাবে পালন করব? আল্লাহ পাক তো আমাদেরকে দেখিয়ে দিননি তোমরা এভাবে করো এভাবে করো, বরঞ্চ আল্লাহ সুবহান ওয়া তাআলা হাবিবকে পাঠিয়েছেন, আমার নবীকে পাঠিয়েছেন, আমার নবী শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার মধ্যে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি আল্লাহ পাকের হুকুম পালন করা হবে, আর যদি হুকুম পালন করতে পারি আমরা নাজাত
নাজাত পাবো। আল্লাহ তাআলা তো এটাও বলেছেন তোমরা আমার নবীর অনুসরণ অনুকরণ করলে আমার অনুসরণ করা
অবশ্যই। আমি আয়াতে কারিমা বললাম,
হ্যাঁ আয়াতে কারিমা
রাসূল ফাকাদ আতা আল্লাহ,
জি জি, আর রসুলের অনুসরণই আল্লাহ তাআলার অনুসরণ, আর রসুলের অনুসরণ বলতে আল্লাহর রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরা, আর এর গুরুত্ব অপরিসীম রয়েছে, যে আয়াতে কারিমা থেকে আমরা শুনতে পেলাম কামরুজ্জামান ভাই থেকে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারাকার যে গুরুত্ব রয়েছে তাও আপনি অস্বীকার করতে পারবেন না এবং এটাকে মাইনাসও করতে পারবেন না নিজের জীবন থেকে। ফজলুর রাব্বি ভাই আমাদের সাথে আসেন, কিছু আলোচনা শুনি, এরপরে আল্লাহ চায় নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো অনুষ্ঠানে ইনশাল্লাহ তাআলা। আজি ফজলুর রাব্বি ভাই সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব নিয়ে যদি কিছু শোনাতে।
জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ কামরুজ্জামান ভাই কোরআনে পাকের আয়াত থেকে বোঝানোর চেষ্টা করেছেন যে সুন্নতের গুরুত্ব কী রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য যেটা হচ্ছে ইমানের মূল এবং ইমানের আসল, যদি কারো ভিতরে এটা না থাকে, আনুগত্যই না থাকে, তাহলে সে নিজেকে মমিন কিভাবে বলছে?
কিভাবে
মমিন হওয়ার জন্য তো প্রিয় নবীকে ফলো করতে হবে।
জি,
বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম দিবেন সেটা মানতে হবে, আর যা থেকে নিষেধ করে দিবেন সেটা থেকে বিরত থাকতে হবে। কোরআনে পাকের আয়াত থেকে এটাও জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কতটুকু রয়েছে আল্লাহর পাকের দরবারে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মর্যাদা কতটুকু রয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন ওটাকে মানতে হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর দিন এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার নাম, দিন।
জি,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের নামই হচ্ছে দীনে ইসলাম। যে এই তরিকা থেকে সরে গেল সে মূলত খোদার রাস্তা থেকে সরে গেল।
আল্লাহ আল্লাহ।
আর যে এই রাস্তার মধ্যে, এই যে এই তরিকার মধ্যে রইল, সেই খোদার রাস্তার মধ্যে রইল, অর্থাৎ সিরাতে মুস্তাকিম। বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি হচ্ছে সিরাতে মুস্তাকিম, এবং এক হাদিসে এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যেও 73টি,
জি,
তো সবাই জাহান্নামে যাবে, শুধু একটা যে দল থাকবে সে জান্নাতে থাকবে, সে জান্নাতে যাবে, ওই দলটা হবে তারাই যারা আমার রাস্তার মধ্যে থাকবে এবং আমার সাহাবায়ে কেরামের রাস্তার মধ্যে থাকবে, অর্থাৎ আমি যে রাস্তার উপরে আছি সেই রাস্তার মধ্যে যারা থাকবে এবং আমার সাহাবায়ে কেরামের রাস্তার মধ্যে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য জায়গায় নিজেও নিজের সুন্নাতের ব্যাপারে তারগিব দিয়ে উৎসাহ দিয়ে ইরশাদ করেছেন যে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাআইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আরেক জায়গায় বলেন যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল তো সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার দলভুক্ত নয় না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধু মাত্র তাদের ব্যতীত যারা অস্বীকার করেছে তারা জান্নাতে প্রবেশ করবে না। তো সাহাবায়ে কেরামগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার কে করে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার আনুগত্য করল সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করলো না সে মূলত অস্বীকার করলো,
অস্বীকার,
আর সেই জাহান্নামে যাবে।
তো এখানেও দাখল আল জান্নাহ ও মান আসানি ফাকাদ আমানা,
অর্থাৎ দ্বীন তো নামই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তরিকা,
সেটা ফরজেও হতে পারে, সেটা ওয়াজিবেও হতে পারে, সেটা সুন্নাতের মধ্যেও হতে পারে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত এটা হচ্ছে দ্বীনের ভিত্তি।
জি,
একটি ঘটনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমরা অনেক সময় বা মানুষ অনেক সময় এটা বলে এটা তো সুন্নাত, আমল না করলেও তো সমস্যা নেই, ফরজ তো না, ওয়াজিব তো না,
নর্মাল নেয় বিষয়,
নর্মাল নেয়, আর এটা বলে বলে মানুষ সুন্নাতকে ছেড়ে দেয়। অথচ হাদিস শরীফে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, যে আমার উম্মতের ফিতনার সময়, ফাসাদের সময় যে আমার একটি সুন্নাতের উপর আমল করলো বা আমার সুন্নাতকে আঁকড়ে ধরলো তার জন্য 100 শহীদের সওয়াব রয়েছে। কত ফজিলত, কত গুরুত্ব, কিন্তু মানুষ এটাকে এমনি ছেড়ে দেয়, এটা তো সুন্নাত। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে বাম হাতে আহার করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইরশাদ করলেন ডান হাতে খাও, যদিও এটা সুন্নাত কিন্তু তুমি ডান হাতে খাও, কি তাগিদ দিলেন। সে বলল আমি ডান হাতে খেতে পারবো না, আমার ডান হাতে শক্তি নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন তোমার ডান হাতে শক্তি নাই হোক, অর্থাৎ সে অহংকার করে এই কথা বলছিল আর অহংকার করে বাম হাতে
খাচ্ছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন তোমার ডান হাতে শক্তি নাই হোক। তো যিনি রিওয়ায়াত করেছেন হাদিস তিনি বলেন যে সে ওই ব্যক্তি এরপর থেকে আর ডান হাত উঠাতেই পারলো না,
আর ইউজ করতে পারলো না,
আর ইউজ করতে পারলো না, ডান হাত নিজের মুখের দিকে আর সে আনতেই পারলো না সারা জীবন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তো এখান থেকে কি বোঝা গেল, ডান হাতে খাওয়া একটা সুন্নাত, এর উপর সে আমল করলো না তার অবস্থা কি হলো, আর আমরা আমাদের জীবনে কত সুন্নাত ছেড়ে দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুকুম দিলেন যে রাত্রের সময় তোমরা আগুন নিভিয়ে দাও, যখন তোমরা ঘুমাতে যাও তখন তোমরা আগুন নিভিয়ে দাও,
বাতি এগুলো অফ করে দাও।
হ্যাঁ, যেহেতু পূর্বের যুগে এরকম লাইট ছিল না, তারা আগুন জ্বালিয়ে রুমকে আলোকময় করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ইরশাদ করলেন যে তোমরা রাত্রের সময় লাইট নিভিয়ে দাও বা আগুন নিভিয়ে দাও, কারণ আগুন হচ্ছে তোমাদের শত্রু। তো এক ব্যক্তি এই কথার উপর আমল করে নাই, এই ঘটনা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করলেন এটার উপর আমল করে নাই, তার ঘরে আগুন লেগে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে আমি এই জন্য বলেছিলাম যে রাত্রে
আসতে পারে,
হ্যাঁ রাত্রের সময় তোমরা কি করো,
লাইট অফ করে দাও,
হ্যাঁ লাইট অফ করে দাও, আগুন নিভিয়ে দাও। তো এখান থেকে বোঝা গেল যে সুন্নাতের উপর আমল করলে লাভ কত, যে দুনিয়াতেও তো লাভ, যে আপনার ঘরে যদি আগুন থেকে আপনার ঘর বেঁচে গেল দুনিয়াতে লাভ আছে না, এটা পার্থিব লাভ, আর আখিরাতে তো আছেই
আছেই।
আরেকটি ঘটনা, ডান হাতে খাওয়া তো সুন্নাত,
জি,
আবার খাবার খাবারের পূর্বে উভয় হাত ধুয়ে নেয়া এটাও সুন্নাত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে খাবার আগে ও পরে অজু করা অভাবকে দূর করে দেয়, আর এটা নবী রাসূলদের সুন্নাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ সকল নবী রাসূলগণ
এই সুন্নাতের উপর
এর উপর আমল করেছেন, খাবারের আগে অজু করেছেন, খাবারের অজু,
জি
খাবারের অজু মানে দুই হাত কবজি পর্যন্ত ধোয়া,
জি ঠোঁটের উপরই ভাগ পরিষ্কার করা,
কুলি করা এবং ঠোঁটের উপরি ভাগ পরিষ্কার করা, এটা নবী রাসূলদের
সুন্নাত।
আরেকটি হাদিস রয়েছে যে খাবারের আগে ও পরে অজু করা এটা রিজিকে প্রশস্ততা আনে এবং শয়তানকে দূর করে দেয়।
আল্লাহ,
তো দেখেন এক তো আপনার সওয়াব হবে আপনার রিজিকে সুন্নাতের নিয়তে যদি আমরা আমল করি, রিজিকে প্রশস্ততা আসবে, শয়তান দূর হবে। দ্বিতীয় পার্থিব উপকার কি হবে, যে আপনি রোগ ব্যাধি থেকে একটা ঘটনা ফেজানে সুন্নাতে আমির আল সুন্নাত লিখেছেন যে একজন ড্রাইভার ছিল, সে একটা হোটেলের সামনে নিজের গাড়ি থামালো এবং গিয়ে হোটেলে খাবার খেলো, কিছুক্ষণ পরই সে মারা গেল ওখানেই। তো লোকেরা বললো যে, বা ওই হোটেলের মানুষ বললো যে, এখানে তো সবাই খাবার খাচ্ছে কিন্তু কারো তো কিছু হয়নি, তো তার এমন হলো কেন? যখন তদন্ত শুরু হলো তখন জানা গেল যে এই ব্যক্তি ট্রাক থেকে নেমে আগে নিজের টায়ার চেক করেছিল
হাওয়া আছে কিনা,
হ্যাঁ, আর ওই টায়ারের মধ্যে একটা সাপ মানে মৃত অবস্থায় হ্যাঁ পিষে গিয়েছিল, তো ওই সাপের বিষটা তার হাতে লেগে গিয়েছিল।
এটা প্রত্যেকটা ড্রাইভারের অভ্যাস, গাড়ি থেকে নামার পরেই নিজে গিয়ে নিজের চাকাগুলোকে আগে চেক করে,
হ্যাঁ
ঠিক আছে কিনা, বাকি রাস্তা যেতে পারবো কিনা।
সে যদি খাবারের আগে এই ওজুটা করত, খাবারের ওজুটা
সুন্নাতটা আদায় করত,
তাহলে তার জীবনটা বেঁচে যেত না। তো সে খাবারের আগে হাত ধুলো না, হাত ধোতো করেনি, আর এভাবেই সে খাবার খেয়ে নিল আর সে মারা গেল
আক্রমণে।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে আপনার পার্থিব উপকারও রয়েছে আর আখিরাতের উপকার রয়েছে। ইমাম দাহাক রহমতুল্লাহ তাআলা অনেক সুন্দর কথা বলেন, যারা আমরা সুন্নাতের উপর আমল করি না তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। ইমাম দাহাক রহমতুল্লাহ তাআলার এই ফরমানের মধ্যে তিনি বলেন যে দুনিয়াতে সুন্নাতের দৃষ্টান্ত বা সুন্নাতের উদাহরণ হচ্ছে তেমনই যেমন আখিরাতে জান্নাতের,
আল্লাহ,
অর্থাৎ আখিরাতে যেমন জান্নাত তেমন দুনিয়াতে সুন্নাত। বললেন
আখেরাতে জান্নাতের প্রত্যাশী থাকবে, যাব ঠিক, দুনিয়াতেও এমন আশা করা উচিত আমি এই সুন্নতের উপর আমল করব।
আর তিনি বলেন যে যেভাবে জান্নাতে মানুষ নিরাপদ থাকবে সেভাবে দুনিয়াতে সুন্নাতের উপর আমলকারীও নিরাপদ থাকবে।
সুবহানাল্লাহ ও বিহামদি, চমৎকার কথাগুলো শুনতেছিলাম আমরা সুন্নাতে রসুলের গুরুত্ব নিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিহাত যেগুলো রয়েছে এর মধ্যে একটি ওসিহাত এটা ছিল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি যখন বিছানায় ঘুমাতে যাও তখন ডান কাত হয়ে ঘুমাবে। তো এর বিস্তারিত আলোচনা এসেছে হাদিসে পাকের মধ্যে, কেন কী জন্য। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তখন যখন তুমি ডান কাত হয়ে ঘুমাবে তখন কিবলামুখী হয়ে যাবে, আর যখন যদি কোনো ব্যক্তি এই অবস্থাতে মারা যায় ঘুমের মধ্যেই, সে মারা যাওয়ার সময় ডান কাতে শুইল, সুন্নতের উপর আমল করে, এরপরে কিবলামুখী হয়ে মারা গেল, এর জন্য ফজিলতের কথাও আবার ইরশাদ করেছেন। তো সুন্নতে রসুলের গুরুত্ব দুনিয়াতেও আছে আখেরাতেও আছে, এবং শারীরিকভাবে এর অনেক কল্যাণ রয়েছে যদি কোনো ব্যক্তি সুন্নতের উপর আমল করে। তার অসংখ্য বিষয়গুলো কিবলা শাইখে তরিকা তামির আহলে সুন্নাত নামাজের আহকামের মধ্যে তুলে ধরেছেন, আবার ফয়জানের সুন্নতের মধ্যেও তুলে ধরেছেন। আমরা যদি অধ্যয়ন করি তো বুঝতে পারবো সুন্নতে রসুলের কত গুরুত্ব রয়েছে। একটি কালাম আমরা নিব এখন অনুষ্ঠানে, শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে আল্লাহ চায় দর্শকের কিছু কলও নেওয়ার চেষ্টা করব। জি, আমাদেরকে একটি নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন।
এসেছেন নবী, বলো নূরের নবী, বলো নবীদের নবী, বলো আখিরি নবী, বলো আখিরি নবী, মারহাবা মারহাবা হে মোর প্রিয় নবী, তোমার আগমনে গোলাম আমি খুশি, মারহাবা মারহাবা হে মোর প্রিয় নবী, তোমার আগমনে গোলাম আমি খুশি। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদিনার আগমন মারহাবা, আরবের আগমন মারহাবা, মারহাবা হে মোর প্রিয় নবী, তোমার আগমনে গোলাম আমি খুশি, মারহাবা মারহাবা হে মোর প্রিয় নবী, তোমার আগমনে গোলাম আমি খুশি। মিলাদুন নবী উদযাপন করব বড়া, মিলাদুন নবীর জলসে যাব বড়া, মিলাদুন নবী উদযাপন করব বড়া, মিলাদুন নবীর জলসে যাব বড়া, মিলাদুন নবীর জলসে যাব বড়া, মারহাবা মারহাবা হে মোর প্রিয় নবী, তোমার আগমনে গোলাম আমি খুশি, মারহাবা মারহাবা হে মোর প্রিয় নবী, তোমার আগমনে গোলাম আমি খুশি। পতাকা দিয়ে গাকে সজ্জিত করে দুষ্ট শয়তানকে নারাজ করব বড়া, পতাকা দিয়ে
শয়তানকে নারাজ করব মোরা, দুষ্ট শয়তানকে নারাজ করব মোরা। পুরে ছাই হয়ে যতব প্রতি বছর মিলাদ পালন করব মোরা,
পালন করব মোরা।
হিংসুকের পুরে ছাই হয়ে যতব প্রতি বছর মিলাদ পালন করব মোরা, হিংসুকের পুরে ছাই হয়ে যতব প্রতি বছর মিলাদ পালন করব মোরা, প্রতি বছর মিলাদ পালন করব।
মাশাআল্লাহ, চমৎকার এক মিলাদুন্নবীর কালাম শুনতেছিলাম আমরা। ইব্রাহিমের আউটডোরে রেকর্ডিং ছিল, আল্লাহ তালা বরকত দিক। দর্শকের কলগুলো একটু পরে শুনবো, আরও কিছু আলোচনা শুনতে চাচ্ছি কামরুজ্জামান ভাই থেকে। আজকের যে বিষয় নিয়েছি আমরা, সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বারবার বিভিন্ন বিষয়ে ইরশাদ করতেন, এইভাবে নয়, এইভাবে, এই সুন্নতের উপর এভাবে আমল করতে হবে, এই কাজটা এভাবে করতে হবে। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই বিষয়গুলোকে এমনভাবে আঁকড়ে ধরতেন। আমরা প্রায় সময় শুনি না কামরুজ্জামান ভাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু এক জায়গায় গেলেন তো নিজের পাগড়ি মোবারক গাছের ডালের সাথে বাঁধালেন, এরপরে আবার এক জায়গাতে আসছে যে এক সাহাবি হাঁটছেন আর নিজের পায়জামার আস্তিন এক পাথরের মধ্যে লাগালেন। তো এই ঘটনার পিছনে রহস্য এটাই ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরনে যেটা ছিল ওইটাকে পাথর চুমো দিয়েছে, তো সাহাবায়ে কেরাম সেই পথে যাওয়ার সময় নিজেরটাও এভাবে করে গেলেন যে সুন্নতের উপরে আমল হয়ে যাবে না, রসুলের সাথে এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত যদি আপনারা দেখেন সচক্ষে, সাধারণ মানুষ মুমিন যারা যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাতে বসেছিলেন সেই জায়গাটা যদি নির্ধারিত থাকে এবং জায়গাটা চিহ্ন থাকে, তো আশেকরা সেখানে গিয়ে বসে এবং আল্লাহর রসুল যেভাবে শুয়েছেন সেভাবে শোয়ে, কেননা আল্লাহর রসুল এখানে বসেছেন বা এখানে শুয়েছিলেন, তো এই জায়গাটা কত মোবারক হয়েছে। আর আল্লাহ রসুলের সেই আদাটাকে উম্মতি এখনও আদা করে, যেমন ওহুদ পাহাড়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত অবস্থায় একটু অসুস্থ হয়ে পড়লেন, যে পাথরের সাথে হেলান দিয়ে বসছেন, এখন পর্যন্ত উম্মত মুমিনগণ সেখানে যায় এবং সেখানে গিয়ে বসে এবং সেই জায়গাকে চুমু খায়। তো উম্মত তো সবসময় এটার প্রতি থাকে যে আমার রসুলের কী কী আদা রয়েছে, কোন কোন কাজগুলো রয়েছে, আমার নবী কীভাবে করেছেন, উম্মত চায় সেভাবে এটা আদায় করার জন্য বা সেই আমলটাকে আঁকড়ে ধরার জন্য। আরও কিছু যদি শোনাতেন আমাদেরকে।
হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রসুল ইরশাদ করেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, নাম্বার এক হচ্ছে আল্লাহ পাকের কিতাব আর আমার সুন্নাত। এই সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। আচ্ছা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এমনিতে রাসূলকে ভালোবাসতেন, রাসূলকে মহব্বত করতেন, রাসূলকে ফলো করতেন, তারপরও হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল কয়েকটি বর্ণনাতে এই হাদিসে পাক এসেছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বাসনে ইশাদ করেছেন। আল্লাহ রাসূল জানতেন যে আখিরি জামানার মধ্যে কিছু লোক আসবে বা কিছু উম্মত আসবে, তারা বিভ্রান্ত হয়ে যাবে, কোথায় কী করবে, কার কথা মান্য করবে, সমাজে বিভিন্ন ফেতনা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করছেন যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তো রাসূলের আদর্শকে যদি আমরা বাস্তবায়ন না করি, নিজের মাঝে লালন না করি, এমন হতে পারে যে আমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রসুলের আদর্শকে নিজের মাঝে ধারণ করা হচ্ছে নিজের ইমানকে স্থির রাখা, কারণ বর্তমান যুগ এমনই ফেতনার যুগ যে মানুষ কখন কী হয়ে যায় বলা যায় না। এ বলছে ভাই আমার দিকে আসো আমি হক, ও বলছে আমার দিকে আসো আমি হক, আমি সত্য ওঠা মিথ্যা, এটা বেদাত এটা শিরিক, এই সেই দুনিয়ার জামেলা আছে বর্তমান যুগের মধ্যে। যদি আমরা এত জামেলার মধ্যে না যাই, বাস রাসূলের সুন্নত কী বলেছেন, আমরা ইতিমধ্যে শুনেছি রাসূলের সুন্নতের মধ্যে খাবারের কিছু আদব বর্ণনা করা হয়েছে যে খাবার কী কী করতে হবে, বাস প্রতিটি ক্ষেত্রে, শুধু খাবার নয়, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আছে প্রত্যেকটি বিষয়ে আমরা রাসূলকে অনুসরণ করি। যদি আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, দেখা যাচ্ছে এই যে যত ঝামেলা আছে, যত বিপদ আছে, ফিতনা আছে, সকল বিপদ আমাদের থেকে দূর হয়ে যাবে। তো হাদিসে পাকের ভাষা অনুযায়ী আমরা আল্লাহ রাসূলের জীবনকে অনুসরণ করব। আর হাদিসে পাক আমরা শুনেছি যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কীভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন না, বরঞ্চ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, সে ভালোবাসার বহিঃপ্রকাশও ঘটিয়েছেন, যা আপনি একটু উদাহরণ দিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার এমন ঘটনা ঘটিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এসেছে, তিনি একবার উযু করলেন, উযু করলে একবার হাসি দিলেন, জিজ্ঞাসা করা হলো কেন হাসি দিলেন, আল্লাহ রাসূল এখানে উযু করেছেন হাসি দিয়েছেন, আমি এজন্য হেসেছি, কোন কারণ ছাড়াই। সুবহানাল্লাহ, আর আশেক তো সেই হয় যে কোনো কারণ ছাড়া রাসূলকে অনুসরণ করে, রাসূল যেটা করেছে সেটা নিজের মধ্যে ধারণ করে, বাস কে খুশি হলো, কে নারাজ হলো, সামাজিকতা বজায় হলো বা পরিবেশ নষ্ট হলো, এগুলো কি আর করবো, বাস আল্লাহ রাসূল করেছেন আমি করব, আল্লাহ রাসূল আদায় করেছেন আমি আদায় করব, আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন আমি সেটা পালন করব, কে কি বললো না বললো সেটা পরোয়া করার
কোনো দরকার নেই। কিছু একটা বিষয় তো সকল ফকিগণ সকল মুস্তাহিদগণ ঐক্যমত আছে একটা বিষয়, আর সে বিষয়টা হলো আল্লাহর রসুলের সুন্নতে মোবারাকার একটা যে কোনো একটা সুন্নতের কথা কিতাবের মধ্যে এসেছে, উম্মত হয় সেটাকে অস্বীকার করা যাবে না। আপনি আজকাল এই ফেতনাটাও একটু বেশি ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে যে এটা সুন্নত, তো কোন কিতাবে আসছে, তো কে বয়ান করছে, কীভাবে বয়ান করছে। ওলামা একরাম বলেন আপনি এই দোষ এটা খুঁজতেছেন যে এটুকু আমল করব কি করব না, এটা সাবিত কে করছে, কোন জায়গা থেকে আসছে, কে বর্ণনা করছে, এটা খুঁজতে গিয়ে আপনি সুন্নাতকে অস্বীকার করলেন, সুন্নাতকে ছেড়ে দিলেন। যদি এটা আল্লাহ রসুলের সুন্নাতে মোবারাকা হয় তবে আপনি তো কিয়ামতের ময়দানে ফেসে যাবেন, আল্লাহ রসুলকে আপনি অস্বীকার করেছেন। তো ওলামা একরাম বলেন আল্লাহ রসুলের সুন্নাতে মোবারাকা যেটাই আসুক না কেন, যেটাই পান না কেন, যেটাই আপনার সামনে পড়ুক না কেন, সেটার উপরে আমল করেন, আর এটা নিয়ে ফেতনা না করা। আরেকটা বিষয় আমরা যেমন বা এখানে আরেকটা বিষয় ক্লিয়ার এখানে যে যারা দেশের মধ্যে বা এই কথাগুলো ছড়ায় শুধু মিলাদুন্নবী করে সিরাতুন্নবী করে না, আল্লাহ তাআলার দয়া দাওয়াত ইসলামী এটা মানুষকে শিক্ষা দেয় যেমনিভাবে মিলাদ রবিউল আউয়ালে দাওয়াত ইসলামী মিলাদুন্নবী পালন করে, তেমনিভাবে এই যে আজকে সুন্নাত নিয়ে আলোচনা এটাই তো সিরাতুন্নবী, তাই না? মিলাদুন নবী হতে সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মাসে সিরাতুন নবীর আলোচনাও আমরা করছি, অর্থাৎ এটা বলার কোন অপশনই নেই দাওয়াত ইসলামের কাছে যে তারা শুধু মিলাদুন নবী করে সিরাতুন নবী করে না। আল্লাহ তাআলার দয়ায় এমন জমানায় এমন সংগঠন পেয়েছি যেখানে মিলাদুন নবী আলোচনা করা শিখিয়েছে আমাদেরকে, তেমনি ভাবে সিরাতুন নবীর আলোচনা করা আমাদেরকে শিখিয়েছে। এখন যে আলোচনা চলছে এটা তো সিরাতুন নবী আমার নবীর সুন্নতে মোবারকা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এই যে একটা প্রবলেম সমাজের মধ্যে আছে কি এই সুন্নতটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কে আনছে, কে বর্ণনা করছে, এই যে বিষয়গুলো আছে তো এগুলো নিয়ে আমরা যেন মাথা না ঘামাই, সাহাবা একরাম থেকে আউলিয়া একরাম থেকে বিভিন্ন কিতাবের মধ্যে যেহেতু সুন্নতের কথা আসছে সুন্নতকে যেন আমরা
দেখুন। এমন যুগ অতিবাহিত হয়েছে মানুষের মধ্যে এত ফিতনা ছিল না, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা বিভিন্ন পুরাতন কিতাব অধ্যয়ন করেছেন তারা এটা বিষয়টা বুঝবে যে দেখুন বিভিন্ন কিতাবের মধ্যে ফিকহ কিতাবের মধ্যে দেওয়া আছে। আমি এখন একটা হাদিস ভাগ বলছি, কলা রসুল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, আমি এই বর্ণনা এখানে করেছি হাদিসে ভাগে এসেছে। তো ফিকার কিতাবের মধ্যে এমন কিতাব আছে বাস কলা দিয়ে রেখেছে, কলা দ্বারা উদ্দেশ্য কি রাসুল বলেছেন,
রাসুল বলেছেন।
তো পরবর্তী উলামায়ে কেরাম ব্রেকেটে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আলাইহিস সালাম বলেছেন, কেন এই কলা দ্বারা উদ্দেশ্য রসুলের হাদিস যেন বুঝতে পারে, কলা তো কলা আলাইহিস সালাম, তো মাঝখানে ব্রেকেট দিয়ে সহজ করে দিয়েছেন যেন বুঝতে পারে এই কথাটা রসুলের। দেখুন খেয়াল করুন এখানে কলা আলাইহিস সালাম এভাবে এসেছে, তো লোকেরা সেটা মান্য করত যে রসুল বলেছে বাস আর কোনো কথা নেই। তারপর এসেছে কলা রসুল সাল্লাম রসুল ইরশাদ করেছেন, সবাই মেনে নিত কোনো সমস্যা নেই। তারপর এসেছে কলা রসুল সাল্লাম ফিল বুখারি রওয়াহুল বুখারি রওয়াহুল মুসলিম, শুধু কিতাবের নাম বললি তো বাস হয়ে গেছে। আবার যুগে এসেছে যে অমুক কিতাবের অতখণ্ডে এসেছে বাস শেষ, কিন্তু বর্তমান যুগের মধ্যে অমুক কিতাবের অমুক হাদিসে পাক অমুক খণ্ডের অমুক পৃষ্ঠায় অমুক সাহাবি অমুক রাবি বর্ণনা করেছে, এত ডিটেলস বলা সত্য বলা হচ্ছে এটা হাদিস মিথ্যা, কি করবেন আপনি
আল্লাহ তাআলার পানে।
অথচ এমন যুগ অতিবাহিত হয়েছে রসুল বলেছে আর কোন রেফারেন্স নেই, সবাই মান্য করে নিয়েছে মেনে নিয়েছে বাস রসুল বলেছে এটা সত্য,
এখন আর ভালোবাসা রসুলের জবানের প্রতি ছিল তাই না,
আর কোনো প্রশ্ন নেই,
প্রশ্নই নেই।
তো পর যুগে এসেছে উলামায়ে কেরাম কিতাবের নাম বলে দিত, অমুক কিতাবে এসেছে মানুষ মেনে নিত, কিন্তু বর্তমান যুগে কিতাবের নাম হাওয়ালা শত রেফারেন্স
দেওয়া আছে
তারপরে বলে
এটা মানতে কষ্ট
সমস্যা আছে।
আসলে ওই একজন আলিম সাহেব এভাবে বলছিলেন যে মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছাড়তে 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 এমন অবস্থায় পৌঁছে গেছে শুধু ফরজটুকু নিয়ে চিন্তা ভাবনায় আছে, এমন একটা দিনে আসবে আল্লাহ না করুক ওই ফরজটাও যদি হাতছাড়া হয়ে যায় তখন তো সবই গেল তাই না।
বর্তমান তো ওয়াজিবকে খেটে দেওয়া হচ্ছে,
হ্যাঁ ওয়াজিবকে না বলা হচ্ছে,
তিন রাকাত বলা হচ্ছে এক রাকাত।
আল্লাহ তাআলার পান আল্লাহ তাআলার পান। আমাদের সাথে দর্শকের কিছু কল আছে, কয়েকটা কল শুনবো, এরপরে ফজলুর রাব্বীর কাছেও আসবো আলোচনা শুনবে ইনশাআল্লাহ তাআলা। জি কল শুনিয়ে দিন।
আমার নাম রাকিবুল হাসান, অনুষ্ঠান খুব ভালো লাগতেছে এবং প্রত্যেকটা প্রোগ্রাম খুব ভালো লাগে, দোয়া করি এই মাদিনার চ্যানেল যেন সদা সর্বদা কায়েম থাকে। আমার জন্য দোয়া করবেন যাতে আমরা ফ্যামিলি নিয়ে সদা সর্বদা মাদিনার চ্যানেল দেখে দেখে মরতে পারি।
আমিন আমিন। আল্লাহ পাক সর্বক্ষণ সর্ব অবস্থায় মাদিনী চ্যানেলের সাথে থাকা এবং মাদিনী চ্যানেল থেকে যে আলোচনাগুলো হয় কথাগুলো বলা হয় কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয় এর উপরেও যেন আমল করতে পারেন, আপনার জন্য দোয়া, সকল দর্শকের জন্য দোয়া। পরবর্তী কল দেন।
রাকিবুল হাসান, আমি সবসময় মাদানি চ্যানেল দেখি, আমার মাদানি চ্যানেল খুব ভালো লাগে।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক, সব সময় থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন।
আমার নাম বাবলু, আপনাদের মাদানি চ্যানেল আমার খুব ভালো লাগে, আমি নিজে দেখি এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে মাদানি চ্যানেল দেখার জন্য অনুরোধ করি। আজকের যে অনুষ্ঠান শুরু হয়েছে আমি ওটা দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, দোয়া করি আপনার জন্য, আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় মাদানী চ্যানেল দেখেন এবং যেভাবে করে দাওয়াত দিচ্ছেন আপনি সবাইকে দেখার জন্য দাওয়াত দিতে থাকেন, হয়তো আপনার মাধ্যমে কাউকে দাওয়া কারো কাছে দাওয়াত পৌঁছালে সেও মাদানী চ্যানেল দেখে হয়তো বা নিজের মধ্যে তারও পরিবর্তন চলে আসবে এবং সুন্নতের উপরে আমল শুরু করে দিবে। পরবর্তী কল দেন।
আমি যশোর থেকে বলতেছি, আপনাদের মাদানী চ্যানেল আমি কোন কেউ দেখি, এই অনুষ্ঠানটা আমার কাছে আসলে ভালো লাগে।
আল্লাহ তালা কবুল করনিক, চমৎকার কথা বলছিলেন, আপনি অনুষ্ঠান দেখেন মাদানী চ্যানেল দেখেন ভালো লাগে আপনার কাছে, যশোর থেকে আপনি বলছেন। আল্লাহ পাক ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। দর্শক, আলোচনা করছিলাম সুন্নাতে রসুলের গুরুত্ব নিয়ে, একজন মানুষের ব্যক্তি জীবনে সুন্নাতে রসুলের কতটুকু গুরুত্ব রয়েছে। উবাই মুবাল্লিগের আলোচনা থেকে বুঝতে পারলাম যে সুন্নাতে রসুল আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবে, সুন্নাতে রসুল আপনাকে সওয়াবের এক মাধ্যম সুন্নাতে রসুল, ইমান হেফাজতের মাধ্যম সুন্নাতে রসুল, এবং একজন শ্রেষ্ঠ ব্যক্তি যদি আপনি নিজেকে বলতে চান বা দেখতে চান সমাজের মধ্যে, এর জন্য আপনাকে সুন্নাতে রসুলের উপর আমল করতেই হবে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে। আজকাল হয়তো নামের উপরে কোনো ব্যক্তিকে চিনেন, কাজের উপরে কোনো ব্যক্তিকে চিনেন, কিন্তু কয়দিনের জন্য? হয়তো যতদিন ক্ষমতা আছে ততদিনের জন্য। কিন্তু সুন্নাতে রসুল এমন একটা বিষয়, আজ আর কাল এমন নির্ধারিত সময় নয়। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ভিতরে সুন্নাতে রসুল ছিল, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মানুষ তারপর আপনাকে স্মরণ করবে, কেন? আপনার মধ্যে ছিল সুন্নাতে রসুল। এই জন্য সুন্নাতে রসুল ব্যক্তি জীবনটাকে উন্নতি করার জন্য, ব্যক্তি জীবনটাকে আরও সুন্দর করার জন্য, ব্যক্তি জীবনটাকে মানসম্মত করার জন্য আপনাকে যেটা সর্বপ্রথম বেছে নিতে হবে সেটা হলো সুন্নাতে রসুল। এছাড়া কোনো উপায় নেই। আজকে ডিগ্রি আছে, আজকে সার্টিফিকেট আছে, আজকে আপনার রাজনীতির ফিল্ডে আপনার অনেক বড় নাম আছে, আপনার দক্ষতা আছে, কতদিন? হয়তো যতদিন আপনি বেঁচে আছেন ততদিন। বেঁচে থাকতে অনেকে নাই, কারণ হলো যখন আপনি এই ফিল্ড থেকে সরে গেছেন, যখন আপনার সার্টিফিকেটের মেয়াদটা শেষ হয়ে গেছে, তখন আর আপনাকে মানুষ গুরুত্ব দিবে না। আর যখন আপনি সুন্নাতের রসুলের উপর আমল করবেন, তখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মানুষ আপনাকে সম্মান করবে, আপনার নামকে, আপনার কামকে মানুষ সম্মান করবে, কারণ আপনি সুন্নাতের রসুলের উপরে আমলদার ছিলেন। ফজলে রাব্বি ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে আল্লাহ চাই শেষ কিছু কথা কামরুজ্জামান ভাই থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রাব্বি ভাই।
জি, সুন্নাতের গুরুত্ব সম্পর্কে কথা চলছিল, তো এর আগেও বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের সুন্নাতের গুরুত্ব সম্পর্কে
বুঝিয়েছেন,
হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন। এক হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতুন লা'আনতুহুম লা'আনাহুমুল্লাহু ওয়া কুল্লু নাবিয়্যিন মুজাবু আল মুকাদ্দিবু বিকদারিল্লাহি ওয়া তারিকু লিসুন্নতি। বলেন যে ছয়জন ব্যক্তি এমন আছে যার উপর আমিও লানত করেছি এবং আল্লাহ তাআলাও তাদের উপর লানত করেছেন এবং সকল নবীরাও লানত করেছেন যাদের দোয়া কবুল হয়, মুস্তাজাবু দাওয়াত সকল নবী।
জি,
বললেন যে প্রথম নম্বর ব্যক্তি হলো তাদের মধ্যে যে যে আল্লাহ তাআলার তাকদীরকে কি করে, অস্বীকার করে বা মিথ্যা বলে আল্লাহ তাআলার তাকদীরকে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে আমার সুন্নাতকে ছেড়ে দেয়,
স্বীকার করে
যে আমার সুন্নাতকে ছেড়ে দেয়। প্রথম নম্বর হলো তাকদীর অস্বীকারী, দ্বিতীয় নম্বর যে আমার সুন্নাতকে ছেড়ে দেয়। ওই ছয়জন ব্যক্তির মধ্যে দুইজন হচ্ছে এরা। আচ্ছা, সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে কি হচ্ছে? আল্লাহ তাআলারও লানত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত এবং সকল আম্বিয়া কেরামের লানত। আর আমরা কত সহজে সুন্নাতকে ছেড়ে দিচ্ছি। দেখেন জাকির ভাই, কিছু জিনিস এমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উম্মতকে ছাড় দিয়েছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শুরু মানে ওজুর সময়
জি
প্রত্যেক ওজুতে মিসওয়াককে কিন্তু ওয়াজিব করেন নাই, কেন? উম্মত কষ্টে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঈশার নামাজকে রাতের অর্ধরাত পর্যন্ত নিয়ে যান নাই যাতে উম্মত কষ্টে না পড়ে যায়, ঠিক আছে? কিছু জিনিস এমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন উম্মতের সহজের জন্য যাতে উম্মত কষ্টে না পড়ে যায়,
কষ্টে পড়ে না।
হ্যাঁ, কিন্তু কিছু আমল তো এমন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেছেন, কখনোই ছাড়েননি। তো ওই সুন্নাতের উপর তো উম্মতকে আমল করতে হবে। আপনি তো এটা বলে ছেড়ে দিতে পারবেন না যে এটা তো সুন্নাত, না করলেও সমস্যা নেই। এটা আমি মনে করি যে এটা একটা শয়তানের মানে মানুষের
অনেক বড় একটা ধোঁকা শয়তানের। এটা
এটা এই খেয়ালটা শয়তানেরই, এটা সুন্নাত ছেড়ে দাও এটাকে। তো আমল যদি আপনি করে নিবেন, দুনিয়াতেও আপনার লাভ আছে আর আখিরাতেও লাভ আছেই। কাল কিয়ামতের দিন আপনি একটি নেকির জন্য এদিক এদিক কি দৌড়াদৌড়ি করবেন, কিন্তু আপনাকে কেউ একটি নেকি দিবে না। আচ্ছা, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ করি,
জি,
আমরা যদি সুন্নাতের উপর আমল নাও করি, ওই কাজগুলো করতেই হবে,
করতেই হবে,
ঠিক আছে? আমরা খাবার খাবো, সুন্নাতের অনুযায়ী নাও খাই, খাবার তো খাইতেই হবে, পানি পান করতেই হবে, ওয়াশরুমে যাইতেই হবে, তারপর কাজের মধ্যে যাইতেই হবে, কাজ করতেই হবে। কিন্তু এগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন,
এভাবে যদি করি
সওয়াব হবে, সারা দিনের ওই কাজগুলোও হয়ে যাবে আর আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকতও দিয়ে দিবেন। আর আপনার ওই কাজ যা আপনি দুনিয়ার জন্য করছেন কিন্তু হুজুরের সুন্নাত অনুযায়ী করছেন, তো আপনি সওয়াবও পাচ্ছেন। এটা আপনি আখেরাতে, আপনি এটার যে সওয়াব যে প্রতিদান আপনি আখেরাতে দেখবেন। আপনি ওই সময় আফসোস অনেক মানুষ করবে, কেন আমি আমল করি না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا যে হালাল খাবার আহার করলো ওয়া আমিলা ফি সুন্নাতিন এবং সুন্নাতের উপর আমল করলো আর মানুষরা লোকেরা তার অনিষ্ট থেকে নিরাপদ রইল যে ব্যক্তি হালাল খাবার খেলো আমার সুন্নাতের উপর আমল করলো আর মানুষেরা তার অনিষ্ট থেকে নিরাপদ রইল ইরশাদ করলেন দাখালাল জান্নাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কত সহজ আমল না হালাল খাবার খাওয়া আর সুন্নাতের উপর আমল করা আর এমন হয়ে থাকবেন এমন হয়ে যান যে
আপনার কেউ কষ্ট না পায়
রাইট এই তিন আমল আপনার ভিতর থাকবে তিনটি আমল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতে যাওয়া কত সহজ
জি
মানুষ মনে করে যে জান্নাতে যাওয়া তো অনেক কঠিন
অনেক কঠিন
আমরা তো যাইতেই পারবো না এটা বলে বলে গুনাহ করে যেহেতু মানে আগেই ডিক্লিয়ার দিয়ে দিয়েছে নিজে থেকে আমি জান্নাতে যেতেই পারবো না তো গুনাই করি নাউযুবিল্লাহ এরকম চিন্তা ভাবনাও শয়তানের পক্ষ থেকেই আসে মুমিন তো সবসময় আল্লাহ তাআলার রহমতের উপর আশা রাখে ভরসা রাখে যতই গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা নিজে বলেছেন আমার আমার কাছে আসো তওবা করো আমি তওবা কবুল করি
আমার রহমত থেকে
নিরাশ হয়ো না তোমরা ঠিক আছে তো মুমিন সবসময় আল্লাহ তাআলার রহমতের উপর আশা রাখে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমি যদি কোনো কাজ করি মানে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাইলেন খাবার আহার করলেন তো কেউ পানি এনে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে অজু করে নিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেয়ে অজু করলেন না ইরশাদ করলেন যদি আমি যদি এখন অজু করি খাবার খেয়ে তো তাহলে আমার পরে যারা লোক আসবে তাদেরকে অজু করতে হবে এখানেও কী করলেন সহজ করে দিলেন কারণ হুজুর যে কোনো কাজ যদি করে দেন সেটা তো উম্মতের জন্য কি আবশ্যক হয়ে যায়
জি
আমাদের নবী করেছেন আমাদেরকে করতে হবে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন অজু করলেন না তো এখান থেকেও বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ সবসময় করেছেন এটা থেকে বোঝা যাচ্ছে আমাদেরকেও করতে হবে আর যেখানে ছাড় দেওয়ার ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ছাড় দিয়ে দিয়েছেন তারপর আমরা সাহাবায়ে কেরামদের কথা বলছিলাম তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে তিনি একবার একটি জামা বানালেন তো জামার আস্তিনটা বড় ছিল তিনি নিজের ছেলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ছুরি নিয়ে আসো তো তিনি ছুরি নিয়ে আসলেন বললেন যে আমার এই আস্তিনটা এই আঙ্গুল পর্যন্ত নিয়ে তারপরে কেটে দাও ছুরি দিয়ে কেটে দাও ছেলে কি করলো কেটে দিল ছুরি দিয়ে তো ছুরি দিয়ে যদি আমরা কাপড় কাটি তাহলে কিন্তু সোজা কাটবে না
আর সুন্দর হয় না
হ্যাঁ সেটা তেরাবেকা হয়ে যাবে আর সেটা থেকে সুতাও বের হবে কিন্তু আমরা যদি কেচি দিয়ে কাটি তাহলে সমানভাবে হবে তো হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাবা আপনি তো কেচি দিয়েও কাটতে পারতেন তখন তিনি ইরশাদ করলেন যে কাটতে তো পারতাম কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুরি দিয়ে কাটতে দেখেছি
সুবহানাল্লাহ
সেই জন্য আমি ছুরি দিয়ে কাটছি সুবহানাল্লাহ আচ্ছা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি এমন কোনো কাজ ছেড়ে দিতে চাই না যেই কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কেননা আমি যদি এই কাজ না করি তো আমি ভয় করি যে এই কাজটা ছাড়ার কারণে আমি গুমরা না হয়ে যাই আমি পথভ্রষ্ট না হয়ে যাই এমন ভয় পেতেন সাহাবায়ে কেরামগণ যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা করতে দেখেছি নবী করিম সাল্লাম সেটা সবসময় করেছেন আর আমরা যদি সেটা না করি তাহলে আমি ভয় করি যে আমি
না জানি পথভ্রষ্ট
না হয়ে যাই তো মানে সাহাবায়ে কেরামগণের ভিতরে যদি আপনি দেখবেন তো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নাতকে প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করতেন প্রত্যেকটি সুন্নাতের উপর
রাইট
একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ দেখলো নামাজ পড়তে তো জিজ্ঞাসা করলো যে আপনি এই জায়গায় এসে নামাজ পড়লেন তো তিনি বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখেছিলাম এই জায়গায় এসে নামাজ পড়তে তা আমিও পড়েছি দেখেন তারা আমল করতেন তাদের ভিতর থেকে এই আমলের যে ভালোবাসা উৎসাহ তাবেইনদের ভিতরে এসে এসে তারা আমল করতেন আউলিয়া ইকরামের ভিতরে তো এইভাবেই তো চলে আসছিল 1400 বছর ধরে ঠিক আছে না আর আজও যারা আউলিয়া ইকরামকে ফলো করে আউলিয়া ইকরামকে মানে তারা ঠিকই সুন্নাতের অনুসারী
সুন্নাতকে অনুসরণ করছে এবং খুঁজতেছে
খুঁজতেছে
কোন কোন সুন্নাতগুলো সমাজ থেকে চলে গেছে ওই সুন্নাতকে খুঁজে খুঁজে আঁকড়ে ধরা এবং ওই হাদিসকে আমল করার ব্যাপারে এখনো তারা সতর্ক রয়েছেন তাই না একজন ওলির ব্যাপারে একজন আল্লাহ তাআলার নেক বান্দার ব্যাপারে এসেছে তিনি ইন্তেকালের সময় কান্না করতেছিলেন তো তার আশেপাশে যারা ছিল তারা জিজ্ঞাসা করলো হুজুর আপনি কোন কারণে কান্না করছেন এখন তো আপনার বিদায়ের মুহূর্ত আপনার চেহারা নুরানি বা নুরানিত্ব বাড়ছে আপনার চেহারায়, এবং আপনি ছিলেন আমলদার, আল্লাহ তাআলার নেককার মান্দা ছিলেন, দোয়া করতেন তো কবুল হতো, তো আপনি এই মুহূর্তে কেন কান্না করছেন, যেতে মন চাচ্ছে না দুনিয়া থেকে? তো তিনি উত্তর দিলেন, না দুনিয়া তো থাকতে আর ইচ্ছা নেই আমার, যেহেতু একটা নির্ধারিত সময় নিয়েই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর আমাকে যেতেও হবে, একটা সুন্নাত আমার বাকি রয়ে গেছে যেটার উপর আমি আমল করতে পারিনি। তো পাশে যারা ছিলেন এরা বলেন, হুজুর এমন কোন সুন্নাত আপনার থেকে বাকি রয়ে গেছে যার উপর আপনার আমল হয়নি, আর কেন করেননি আপনি আমলটা? তিনি বললেন, এই সুন্নাতের উপর আমল করার জন্য আরও বয়সের দরকার ছিল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নাতিকে নিয়েছেন, নিজের নাতিকে কোলে নিয়েছেন, কিন্তু আমার ওই সময়টা আসেনি এখনো যে আমার সন্তানের ঘরে সন্তান হবে, আমার নাতি হবে, তাকে আমি কোলে নিব, ওই দিনটা আমার এখন পর্যন্ত আসেনি, আর এর আগে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। নাতি কোলে নেওয়া সুন্নাতে রসুল, এটার উপর আমার এখন পর্যন্ত আমল হলো না। তার মানে আল্লাহওয়ালা ব্যক্তিরা কোন কোন দিকগুলোকে অনুসরণ অনুকরণ করতেন আর অন্তরের মধ্যে কেমন আফসুস তাদের মধ্যে থেকে যেত, একটা সুন্নাতের উপর আমল করতে পারলাম না, সেটা কি আল্লাহ রসুল নাতিকে কোলে নিয়েছেন, আমি এখন পর্যন্ত নাতিকে কোলে নিতে পারলাম না।
তারপরে দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেই, তার যে মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার বাবাকে দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে, যে অনেক নর্মাল একটা কাপড় পরে আছেন, তো তিনি তো আমিরুল মুমিনিন, তো মেয়ে বললেন যে বাবা আপনি এমন নর্মাল কাপড় কেন পরেন, আপনি তো আল্লাহ তাআলা তো আপনাকে অনেক দিয়েছে, আপনি ভালো কাপড়ও পরতে পারেন, আর আপনি এমন সাধারণ খাবার কেন খান যা আপনার উপযুক্ত না, আপনি চাইলে আরো শাহী খাবার খেতে পারেন,
আল্লাহ এমন তৌফিক
দিয়েছে, ঠিক আছে না, কিন্তু কেন খান না? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এখন আমি তোমার অন্তর থেকে এর উত্তর নিব, তুমি কি দেখো নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবনযাপন করেছেন? দুই মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে চুলা জ্বলত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর পানি এগুলা খেয়ে জীবনযাপন করতেন, তুমি কি দেখো নি? তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর কাপড় দেখো নি? কারণ হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন, তো তাকেই বললেন তুমি কি দেখো নি? তো আর তুমি কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখো নি, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন,
তিনি অতিবাহিত করেছেন ইসলাম গ্রহণ
করার পর, প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন তুমি দেখেছো, তারপর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে জীবন যাপন করেছেন এটাও তুমি দেখেছো, তো আমিও তাদের মতোই জীবন যাপন করতে চাই যাতে তাদের মতো জীবন পেতে পারি, আখিরাতে তাদের যেমন জীবন, তাদের যেমন জীবন তারা পেয়েছে, আমিও তাদের সাথেই মিলতে চাই, তাদের থেকে আলাদা হয়ে বা তাদের থেকে ভিন্ন আমল করে কিভাবে মিলবো, তাদের থেকে মিলতে হলে তো তাদের মতো আমল করতে হবে,
আমল আমাকে করতে হবে। আরেক সাহাবীর ব্যাপারে এমন ঘটনা আছে, তার মেয়ে তাকে জিজ্ঞাসা করলো যে বাবা আপনি এভাবে নিজের জীবন অতিবাহিত কেন করছেন, তো ওই সাহাবী উত্তর দিলেন যে দেখোনি আল্লাহ রসুল সিদ্দিকে আকবরকে কি সুসংবাদ দিয়েছে, দেখোনি তুমি ফারুকে আজমকে আল্লাহ রসুল কি সুসংবাদ দিয়েছে, আমিও চাই এই পথে চলে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে। তাদের চিন্তা
দেখেন, তারা চেয়েছো এটা আর পেয়েছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই,
জি জি,
তাদের মাজার হযরত আবু বকর সিদ্দিক হযরত তোমার ফারুক, কি মাকাম যে কিয়ামতের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন এক হাতে হযরত আবু বকরের হাত থাকবে আর এক হাতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাত থাকবে,
সুবহানাল্লাহ,
তারা কেমন শান পেয়েছেন,
জি,
একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণেই। মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক সুন্দর কথা বলেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা যে কোরআনে ইরশাদ করেছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য। এখানে হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যদি কোনো ব্যক্তি গরিব আছে তাহলে সে এটা দেখতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবনী কেমন অতিবাহিত হয়,
হ্যাঁ, দুই মাস চুলা না মানে জ্বলেনি, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর এবং পানি খেয়ে মানে জীবনযাপন
করেছেন,
অভিযোগ করেননি, তাহলে একজন মিসকিন সেও কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে জীবনযাপন করতে পারবে? যদি কোনো বাদশাহ আছে সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারে, কিভাবে? ফতহে মক্কাকে দেখে, ফতহে মক্কা করে মক্কা বিজয় করে দিয়েছেন, তারপরে অহংকার আসেনি
আসেনি
এবং সকলকে ক্ষমা করে দিয়েছেন, তো বলেন যে একজন বাদশাহও যদি চায় সেও কি
আমার নবীকে অনুসরণ করতে পারে,
অনুসরণ
করতে পারে,
করতে পারে, অর্থাৎ জীবনের মধ্যে যে যেই অবস্থায় রয়েছে, যে যেই পদে রয়েছে, সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে সফল হতে পারবে,
সফল হতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য দিক নির্দেশনা, শেষ কিছু কথা কামরুজ্জামান ভাই থেকে শুনে এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব। জি,
সুন্নতি ওয়া খুলাফায়ে রাশিদিন, যে তোমাদের উপর আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত অপরিহার্য। তো যেটা আপনিও ইশাক করেছেন যে সিদ্দিক আকবর কীভাবে করেছে, হজরতে উমর কীভাবে করেছে, তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন, প্র্যাকটিক্যাল
দেখিয়েছেন,
সাহাবায়ে কেরাম স্বচক্ষে অবলোকন করেছেন, অবলোকন করে সেটা নিজের মধ্যে লালন করেছেন, আমল করেছেন। তো আমাদের জন্য সুন্নত কি? দেখুন, সুন্নত এক তো রসুলের আদর্শ এবং সাহাবিদের আদর্শ। রাসুলের আদর্শ আমাদের জন্য অপরিহার্য, সাহাবিদের খুলাফে রাশিদিনের আদর্শ আমাদের জন্য অপরিহার্য। কেন? আল্লাহ রাসূল আমল করেছেন, সাহাবীরা দেখেছেন, খুলাফায়ে রাশিদিন দেখেছেন, আর খুলাফায়ে রাশিদিন সাহাবীদের চেয়ে অন্যতম, সাহাবীদের মধ্যে অন্যতম স্তর যাদের, তারা হচ্ছে খুলাফায়ে রাশিদিন। আর খুলাফায়ে রাশিদিন তারা রাসূলের অতি নিকটে ছিল, হযরত উমর, উসমান, আলী, আবু বকর, তারা কি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রাসূলের অতি নিকটে ছিল, এজন্য তাদের অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য।
সাহাবীদের মধ্যে এদের মর্যাদা সর্বোচ্চ,
সর্বোত্তম। তো আল্লাহ রাসূলের আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে হবে, পাশাপাশি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আদর্শ আমাদের,
আল্লাহ রাসূলের ঘোষণা তো ধারণ করতে হবে, তোমরা যাকে অনুসরণ করো, আমার সাহাবীর মধ্যে যাকে অনুসরণ করো, তোমরা হেদায়েতের পথ তোমরা পেয়ে যাবে।
এজন্য রাসূলের আদর্শ দেখা যাচ্ছে, কিছু বিষয় আছে এগুলো আমরা সরাসরি হাদিসে পাবো না বা কোরআনে পাকে পাবো না, রাসূলের আমলে আমরা প্রমাণ পাবো না। একবার আল্লাহ রাসূল কোনো সাহাবিকে কোথাও পাঠালেন, বললেন তুমি সেখানে যাও, শাসক নির্বাচিত হও, সেখানে তোমার ফয়সালা করবে। তো ওই সাহাবিকে বলা হলো যে তুমি যদি প্রথম কোরআন থেকে সেটা প্রমাণিত করবে বা কোরআন অনুযায়ী বিচার করবে, ফয়সালা করবে। তো বলা হলো যদি তুমি সেটা কোরআনের পাকে না পাও তাহলে তোমার তুমি কী করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুন্নতের মধ্যে কী আছে?
বলা হলো এই কাজটা কীভাবে করতেন?
জি, যদি বলা হলো যদি সুন্নতকে না পাও তখন কী করবে? বলে তখন সাহাবায়ে কেরাম হতে পরামর্শ করবো, তারা কী করেছে সেটা করবো, যদি সেটাও না পাও বলে আমি কিয়াস করবো। তো আল্লাহ রাসূল তখন শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে এই জ্ঞান দান করেছেন, অনুধাবন করার জ্ঞান দান করেছেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা কিয়াস করতেন, ওই কিয়াসটাও আমাদের জন্য দলিল,
অনুসরণীয়।
শরীয়তের দলিল হচ্ছে চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো সাহাবায়ে কেরাম ইজমা এবং সাহাবায়ে কেরামের কিয়াসও আমাদের জন্য দলিল, আমাদের জন্য,
কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে এই কাজগুলো করতে দেখেছেন, ওটা থেকে তারা যে আইডিয়াটা নিয়েছেন ওই আইডিয়াটা তো আমাদের জন্য,
আমাদের জন্য
অনেক বড় দলিল, তাই না?
রাইট। এক কথায় দেখবেন যারা সুন্নত পালন করে তারা একটু তৃপ্তি পায়। আর কোরআন পাকে এসেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরের মধ্যে প্রশান্তি রয়েছে। দেখবেন যারা স্বাভাবিক পর্যায়ে আপনি তো ফলো করবেন, আল্লাহ রাসূল এই কাজটি করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল শিশুদেরকে হাদিয়া দিতেন, তাদেরকে মন খুশি করতেন। তো আপনি যদি এ নিয়ত করেন যে আল্লাহ রাসূল তো শিশুদের মন খুশি করতেন, তাদেরকে উপহার দিতেন, এই নিয়তে যদি আপনি তাকে কিছু টাকা দেন বা কোনো একটু উপহার দেন, তাদের মনটা খুশি করেন, দেখবেন আপনার ভেতরে অটোমেটিক একটি প্রশান্তি আসবে, আরে আমার রাসূল এটি করেছে, আমি করেছি, আল্লাহ পাক আমাকে এই তৌফিক দিয়েছে, হোক সামান্য আমি এই হাদিসের উপরে, এই সুন্নতের উপরে আমল করেছি, অটোমেটিকলি ভাবে নিজের মধ্যে একটি প্রশান্তি চলে আসে। আরে আত্মার প্রশান্তি হচ্ছে রাসূলের সুন্নত। রাসূলের সুন্নতকে আমরা লালন করতে পারি, দুনিয়া আখিরাতে উপযোগিতা কামিয়াবি হতে পারি,
কামিয়াবি হতে পারবো। আল্লাহ রাসূল রাসূলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা আপনি পারিবারিক জীবনে অ্যাপ্লাই করে দেখেন, যত অশান্তি আছে ঘরের মধ্যে যদি দূর না হয় তখন আপনি বলবেন যে না, আমার এই অশান্তি দূর হয়নি। আল্লাহ রাসূলের সুন্নতে মোবারকা পারিবারিক জীবনে আপনি অ্যাপ্লাই করে দেখেন, যা যা বলা হয়েছে, আল্লাহ রাসূল ঘরের মধ্যে কীভাবে চলতেন, ঘরের বাসিন্দাদেরকে সালাম দেওয়া, বড়দেরকে ছোটদেরকে সবাইকে সম্মান দেওয়া, সব একে অপরকে অপরের দুঃখ কষ্টকে শেয়ার করা, জানা, পরামর্শ করা, যতগুলো সুন্নতের কথা বলা হয়েছে, একসাথে খাবার খাওয়া, হ্যাঁ, নিজের খাবারের অংশটুকু আরেকজনের প্লেটে তুলে দেওয়া, ঘরে আসার সময় সালাম করা, বের হওয়ার সময় সালাম করে যাওয়া, খালি ঘর থাকলে সেখানে কীভাবে বের হতে হবে, খালি ঘর থাকলে সেখানে কীভাবে প্রবেশ করতে হবে, আল্লাহ রসুল যেই যে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে পারিবারিক জীবনটা অতিবাহিত করছেন আল্লাহ রসুল, সেভাবে সেই সুন্নতগুলোকে আপনি আঁকড়ে ধরেন। যদি আপনার ঘর থেকে পেরেশানি দূর না হয়, আপনার ঘর থেকে এই ঝামেলাগুলো না যায়, তখন আপনি বলবেন, কেননা আমাদের সবচাইতে বড় ঝামেলা ঘরের মধ্যে অশান্তির কারণ হলো সুন্নাতে রসুল আমার পারিবারিক জীবনে নেই, আপনি পারিবারিক জীবনে সুন্নাতে রসুলকে আঁকড়ে ধরেন, ঘরের মধ্যে সুন্নাত নামাজগুলো আদায় করেন, ঘরের মধ্যে নফল নামাজগুলো আদায় করেন এবং সন্তানদেরকে ছেলেদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে যান, একসাথে খাবার খেতে বসেন, এরপরে আপনি জি করে কথা বলেন, এরপরে আপনার যে কাজগুলো করবেন ছোট বড় সবাইকে নিয়ে বসে পরামর্শ করেন, এই যে সুন্নতগুলো আছে এগুলোর উপর আমল করেন, আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা পারিবারিক জীবনটাও আপনার উন্নতি হবে, সুন্দর হবে, যত ধরনের ফেতনা আছে ঘরের মধ্যে এগুলো দূর হয়ে যাবে, পর্দার যে বিষয়গুলো আল্লাহ রাসূল দিয়েছেন এগুলো মেনে চলার চেষ্টা করেন, নিজেও পর্দা করেন আর নিজের ঘরের পরিবার মহিলারা যারা আছে তাদেরকেও পর্দা করান। কারণ আপনি ঘরের মহিলাদেরকে পর্দা করতে বলবেন, আপনি পর্দা করবেন না, নিজের ঘরের বারান্দা থেকে আর ঘরের মধ্যে উঁকি মারবেন, এটা ঘরের মানুষ দেখবে, আর আপনি ঘরের মানুষকে বলবেন তোমরা পর্দা করো, এটা না, আপনি নিজেও পর্দা করেন, ঘরের মানুষকেও পর্দা করতে বলেন। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের এই সুন্নতে মোবারকা পারিবারিক জীবনে আপনি অ্যাপ্লাই করে দেখেন, আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা বরকতময় একটা জীবন পাবেন। জি,
সুন্নাত সম্পর্কে জানে না তো আমল কিভাবে করবে,
এটাও কথা,
ঠিক আছে, তো সুন্নাত শিখতে হবে,
দাওয়াত
ইসলামের মধ্যে অনেক কিতাব আছে,
আলহামদুলিল্লাহ
সুন্নাতের মধ্যে আপনার খাবারে সকল সুন্নাত পাবেন আপনি,
জি জি,
তারপরে আরো একটি কিতাব আছে 550টি সুন্নাত এবং আদব,
আল্লাহু আকবার,
তারপর 98টি সুন্নাত এবং আদব,
101টি 101 আছে, 163টি সুন্নাত আদব আছে,
তো এগুলো আমরা যদি
পড়ি, কিতাব মাকতাবাতুল মদিনা দিয়েছে,
অনেকগুলো
এরপর অপশন দিয়েছে, কাফলায় সফর করা তিন দিন কাফলায় সফর করা নিজ সন্তানকে নিয়ে, এরপরে আপনার কোর্স রয়েছে 63 দিনের কোর্স করেন, অনেকগুলো মাধ্যম দাওয়াত ইসলামে আপনাকে আমাকে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতে রসুলের উপরে আমল করার মতো মন মানসিকতা জোশ ও জজবা আল্লাহ তাআলা দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে দর্শক আবারও ইনশাআল্লাহ তাবারক তাআলা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।